আমেরিকার জন্য ভবিষ্যৎ এবং ১৮ জুলাই ২০০২ নম্বর ৪ ১৮৬৩
দানিয়েলের অষ্টম ও নবম অধ্যায়ের বার্তা, যা উলাই নদী দ্বারা প্রতিকায়িত ১৬৫৮ সালে উন্মোচিত হয়েছিল। অষ্টম অধ্যায়ের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা নবম অধ্যায়ে গাব্রিয়েল দিয়েছিলেন, তবে তা দানিয়েল এমন এক প্রার্থনা নিবেদন করার পরেই, যা বাইবেলের মানবীয় প্রার্থনাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য। সেই প্রার্থনায় দানিয়েল উল্লেখ করেন যে জিরোমিয়াহের গ্রন্থে তিনি যা খুঁজে পেয়েছিলেন তার ভিত্তিতে তিনি উপলব্ধি করেছিলেন যে জিরুসালেমের উজাড় অবস্থা ৭০ বছর স্থায়ী হবে।
মিদি বংশের আশ্বেরোশের পুত্র দারিউস, যিনি কালদীয়দের রাজ্যের উপর রাজা নিযুক্ত হয়েছিলেন, তার রাজত্বের প্রথম বছরে আমি দানিয়েল গ্রন্থসমূহ থেকে বুঝলাম বছর সংখ্যা, যে বিষয়ে প্রভুর বাক্য নবী জিরমিয়ার কাছে এসেছিল যে জিরুসালেমের বিরান অবস্থায় ৭০ বছর পূর্ণ হবে। দানিয়েল ৯:৩২।
জিরোমিয়া আরও উল্লেখ করেছিলেন যে সেই ৭০ বছরের শেষে বেলশাজ্জার মারা যাবে, যখন দারিয়াসের সেনাপতি সাইরাস বাবিলন জয় করবে,
এবং এই সমগ্র দেশটি হবে উজাড় ও বিস্ময়ের বিষয়, এবং এই সকল জাতি ৭০ বছর বেবিলনের রাজাকে সেবা করবে, আর যখন ৭০ বছর পূর্ণ হবে তখন আমি, প্রভু বলেন, বেবিলনের রাজা ও সেই জাতিকে তাদের অধর্মের কারণে দণ্ড দেব, এবং কালদীয়দের দেশকেও, এবং এটিকে চিরস্থায়ী ধ্বংসস্তূপে পরিণত করব। জিরোমিয়া ২৫:১১-১২।
দানিয়েল আরও উল্লেখ করেছিলেন যে উজাড়ের ৭০ বছরটি মোশির লিপিবদ্ধ এক ভবিষ্যৎবাণীর পূর্তি ছিল।
হ্যাঁ, সমগ্র ইসরায়েল তোমার বিধি লঙ্ঘন করেছে, বিচ্যুত হয় যাতে তারা তোমার কণ্ঠ না মানে, তাই অভিশাপ আমাদের উপর ঢালা হয়েছে, এবং ঈশ্বরের দাস মোশির ব্যবস্থায় যে শপথ লেখা আছে, কারণ আমরা তার বিরুদ্ধে পাপ করেছি, আর তিনি তার কথা প্রতিষ্ঠিত করেছেন, যা তিনি আমাদের বিরুদ্ধে এবং আমাদের বিচারকদের বিরুদ্ধে, যারা আমাদের বিচার করেছিল, বলেছিলেন, আমাদের ওপর এক মহান অনিষ্ট ঘটিয়ে, কেননা সমগ্র আকাশের নিচে জিরুসালেমের ওপর যেমন করা হয়েছে তেমন কিছুই করা হয়নি। মোশির ব্যবস্থায় যেমন লেখা আছে, এই সমস্ত অনিষ্ট আমাদের ওপর এসেছে, তবু আমরা সদাপ্রভু আমাদের ঈশ্বরের সম্মুখে আমাদের প্রার্থনা করিনি, যেন আমরা আমাদের অধর্ম থেকে ফিরি এবং তোমার সত্য বুঝি। দানিয়েল ৯:১১-১৩।
ইসরায়েল যে শপথ ভঙ্গ করেছিল এবং যার ফলে অভিশাপ এসেছিল, তা ছিল লেবিবয় পুস্তক ২:৬-৭। লেবীয় পুস্তক ২:৬-৭ হিসেবে যে শব্দটি অনুদিত হয়েছে, সেটি দানিয়েল ৯ শপথ হিসেবে অনুদিত একই হিব্রু শব্দ। ৭ হিসেবে অনুদিত শব্দ দ্বারা উপস্থাপিত মোশির সেই শপথই ছিল উইলিয়াম মিলারের আবিষ্কৃত প্রথম কাল ভবিষ্যৎবাণী, এবং তার ভিত্তিমূলক সত্যগুলোর মধ্যে এটিই ছিল প্রথমটি, যা ১৮৬৩ সালে পরিত্যক্ত হয়। উইলিয়াম মিলার এলিয়াকে প্রতিনিধিত্ব করেছিলেন এবং এটি ভবিষ্যৎবাণীর আত্মা দ্বারা নিশ্চিত হয়েছে।
উইলিয়াম মিলার যে সত্য প্রচার করেছিলেন, হাজার হাজার মানুষ তা গ্রহণ করতে পরিচালিত হয়েছিল, এবং বার্তাটি ঘোষণা করার জন্য ঈশ্বরের দাসরা এলিয়াহর আত্মা ও শক্তিতে উত্থাপিত হয়েছিল। আর্লি রাইটিংস ৩৩-৪।
১৮৬৩ সালে মিলারাইট আন্দোলন সমাপ্ত হয়, যখন পূর্বে আন্দোলনে থাকা ব্যক্তিরা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ শুরু করেন। তারা চার্চ হিসেবে শুরু করতেই আন্দোলনটির ইতি ঘটে। এটি শেষ হয়েছিল যখন তারা লেবীয় পুস্তক ১০:৪০-এর ৭ টাইমস-এ প্রতীকীভাবে উপস্থাপিত মূসাকে হত্যা করেছিল, এবং একই সঙ্গে এলিয়াহকেও হত্যা করেছিল, যিনি আন্দোলনের কাছে মূসার ওথ উপস্থাপনকারী বার্তাবাহক ছিলেন। মূসা ও এলিয়াহ উভয়ই ১৮৬৩ সালে নিহত হয়েছিলেন, এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর পর্যন্ত তাদের পুনরুত্থিত হওয়ার কথা ছিল না, যখন ঈশ্বর ফিউচার ফর আমেরিকা আন্দোলনকে পুরনো পথের দিকে ফিরিয়ে নিলেন।
ফিউচার ফর আমেরিকা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরকে তৃতীয় হাই আগমনের দিন হিসেবে স্বীকৃতি দিয়েছিল, এবং ১১ সেপ্টেম্বর ইসলামের আক্রমণকে এভাবে চিহ্নিত করার এই সিদ্ধান্তকে সুপ্রতিষ্ঠিত করে যে বিষয়টি, তা হল মিলেরাইটদের দ্বারা চিহ্নিত প্রথম দুই হায়ের ইতিহাস, যা ১৮৪৩ ও ১৮৫০ সালের উভয় পায়োনিয়ার চার্টে স্পষ্টভাবে উপস্থাপিত রয়েছে। ইসলামের আধুনিক ভূমিকাকে সমর্থন করতে মিলেরাইট ইতিহাসে ফিরে গিয়ে প্রভু এরপর ফিউচার ফর আমেরিকার বোঝাপড়ার দ্বার উন্মুক্ত করেন লেবীয় পুস্তক ২৬:৭ সম্পর্কে, যা উভয় চার্টের কেন্দ্রীয় কলামে চিত্ররূপে উপস্থাপিত।
আর উভয় চার্টেই কেন্দ্রীয় কলামের কেন্দ্রবিন্দু হল ক্রুশ। হবক্কুকের উভয় টেবিল নির্মাণে যখন ঈশ্বর দিকনির্দেশ দিয়েছিলেন, তখন তিনি নিশ্চিত করেছিলেন যে মোশির শপথ অর্থাৎ লেবীয় পুস্তক ২৬ ৭ বার অন্যান্য সব ভবিষ্যৎবাণীমূলক চিত্রণের কেন্দ্রস্থলে থাকে এবং উভয় টেবিলেই খ্রিস্টকে একেবারে কেন্দ্রে স্থাপন করা হয়।
এটি এমন এক ভবিষ্যৎবাণীতে উল্লেখিত একটি সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, যার ব্যাখ্যা দানিয়েলের নবম অধ্যায়ে গাব্রিয়েল করেছিলেন এবং যা নির্দেশ করেছিল যে খ্রিস্ট অনেকের সঙ্গে এক সপ্তাহের জন্য চুক্তি দৃঢ় করবেন।
তিনি এক সপ্তাহের জন্য অনেকের সঙ্গে চুক্তিকে দৃঢ় করবেন এবং সপ্তাহের মধ্যভাগে তিনি বলি ও অর্ঘ বন্ধ করবেন এবং ঘৃণ্যতার বিস্তারের কারণে তিনি এটিকে বিরান করে দেবেন এমনকি পরিণতি পর্যন্ত, আর যা নির্ধারিত হয়েছে তা ধ্বংসপ্রাপ্তের ওপর ঢেলে দেওয়া হবে। দানিয়েল ৯:২৩।
একটি ভবিষ্যৎবাণীমূলক সপ্তাহ হচ্ছে ২৫২০টি প্রতীকী দিন, এবং যে ভবিষ্যৎবাণীটি গাব্রিয়েল ব্যাখ্যা করছিলেন তা নির্দেশ করেছিল যে ওই ২৫২০টি প্রতীকী দিনের মধ্যভাগে বা কেন্দ্রবিন্দুতে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হবেন। হাবাকুকের উভয় ফলকে ২৫২০-এর কেন্দ্রবিন্দু হলেন খ্রিস্ট, এবং তিনি যে সপ্তাহে অনেকের সঙ্গে চুক্তি নিশ্চিত করেছিলেন সেই সপ্তাহেরও কেন্দ্রবিন্দু তিনিই। ১৮৬৩ সালে আডভেন্টবাদ একটি গির্জা হিসেবে শুরু হয় এবং ইলিয়াহর আত্মার শক্তিতে বলিয়ান মিলারাইট আন্দোলনের অবসান ঘটে। মিলারাইট আন্দোলন বুঝেছিল যে প্রকাশিত বাক্যের ৭টি গির্জার প্রেক্ষাপটে তারা ফিলাডেলফিয়ার গির্জা ছিল। ১৮৮৪ সালের মহা হতাশার পর যারা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের তখন লাওদিকীয় বলে শনাক্ত করা হয়। ১৮৫৬ সালে জেমস হোয়াইট রিভিউ অ্যান্ড হেরাল্ডে এক ধারাবাহিক প্রবন্ধ শুরু করেন, যেখানে তিনি চিহ্নিত করেন যে ফিলাডেলফিয়া হিসেবে শুরু হওয়া আন্দোলনটি লাওদিকিয়ায় পরিণত হয়েছে এবং তখন সদস্যদের লাওদিকীয় গির্জাকে প্রদত্ত প্রতিকার অনুসন্ধান করা দরকার। একই বছরে একই প্রকাশনায় জেমস হোয়াইট হাইরাম এডসনের লেখা লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ২৫ বছরের ভবিষ্যৎবাণী সম্পর্কে এক ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করেন। এই ধারাবাহিকটি কখনও সম্পূর্ণ হয়নি। যখন প্রভু ১১ সেপ্টেম্বর ২০০১-এর পর ফিউচার ফর আমেরিকার আন্দোলনকে পুরনো পথগুলোর দিকে ফিরিয়ে নিয়ে গেলেন, তখন এডসনের রচিত প্রবন্ধগুলি পুনরাবিষ্কৃত হয় এবং ইতিহাসে প্রথমবারের মতো ২০০ বছরের দুইটি সময়কালকে দুইটি অভিশাপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, একটি উত্তরের ১০টি গোত্রের বিরুদ্ধে এবং অন্যটি দক্ষিণের ২টি গোত্রের বিরুদ্ধে। মিলার দক্ষিণের জিহুদা রাজ্যের বিরুদ্ধে ৭বারকে শনাক্ত করেছিলেন, কিন্তু এডসন উত্তরের ইসরায়েল রাজ্যের বিরুদ্ধে ৭বারকে শনাক্ত করেছিলেন। ফিউচার ফর আমেরিকা দেখল যে উভয়টি প্রয়োগ হওয়ার কথা। এই দুটি বিচ্ছুরণকে একত্র করলে এমন ভবিষ্যৎবাণীমূলক আলো সৃষ্টি হয় যা মিলার বা এডসন কেউই পূর্বে চিনতে পারেননি।
যখন প্রভু ২০০১ পরবর্তী সময়ে ফিউচার ফর আমেরিকাকে প্রাচীন পথসমূহে ফিরিয়ে আনলেন, তখন মুসার শপথ পুনর্জীবিত হয়ে নিজ পায়ে দাঁড়াল। সেই শপথ সংযুক্ত বার্তাটি তখন তৃতীয় স্বর্গদূতের বার্তাবাহকেরা উপস্থাপন করলেন, যেমনটি প্রথম স্বর্গদূতের বার্তাবাহকেরা উপস্থাপন ও প্রতিকায়িত করেছিলেন। ফিউচার ফর আমেরিকা ছিল এমন এক আন্দোলন যা এলিয়া এর শক্তিতে মুসা দ্বারা প্রতিনিধিত্ব করা বার্তাটি ঘোষণা করেছিল এবং হাবাকুক স্টেবলস শিরোনামের ধারাবাহিক এক উপস্থাপনার সমাপ্তি পর্যন্ত, যা প্রায় ২০১২ সালের দিকে শেষ হয়েছিল, এলিয়া স্পষ্টভাবে মুসার সাক্ষ্য প্রদান করেছিল। যখন সেই ধারাবাহিক উপস্থাপনাগুলো শেষ হল, অতল গহ্বর থেকে উঠে আসা পশু মুসা ও এলিয়াহর বিরুদ্ধে যুদ্ধ করতে উঠে এল। সেই যুদ্ধ শুরু হয় যখন ফিউচার ফর আমেরিকা সিদ্ধান্ত নিল ১৯৫৬ সাল থেকে যে কাজটি তারা করে আসছিল তা বন্ধ করে একটি বিদ্যালয় শুরু করবে, যার নাম তারা অহংকারে রেখেছিল দ্য স্কুল অফ দ্য প্রফেটস। বরং বিদ্যালয়টির নাম রাখা ভালো হতো মিথ্যা নবীদের বিদ্যালয়।
যখন প্রভু কর্তৃক তার দূত হিসেবে কখনও স্বীকৃত হনি এমন ব্যক্তিদের নিজেদের ধারণা উপস্থাপনের অনুমতি স্কুল দিতে শুরু করল, তখন যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তার সমাপ্তি ঘটল ২০২০ সালের ১৮ জুলাই ফিউচার ফর আমেরিকার মৃত্যুর মাধ্যমে। সে সময় রাস্তায় মোসেস ও এলিয়া নিহত হয়েছিলেন।
আর যখন তারা তাদের সাক্ষ্য সম্পন্ন করবে, তখন অতল গহ্বর থেকে উঠে আসা সেই পশু তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের পরাস্ত করে তাদের হত্যা করবে, আর তাদের মৃতদেহ সেই মহানগরের রাস্তায় পড়ে থাকবে
যা আধ্যাত্মিকভাবে সদম ও মিশর নামে পরিচিত, যেখানে আমাদের প্রভুকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল। প্রকাশিত বাক্য ১১:৭-৮।
যে সাক্ষ্যটি বিশ্বস্ত তা হল সেই সাক্ষ্য যা হাবাকুকের টেবিলসমূহ শিরোনামের ধারাবাহিকটির সমাপ্তির সঙ্গে শেষ হয়েছে। তারপর পশুটি আক্রমণ করল। এই চলমান প্রবন্ধগুলো কে অনুসরণ করছেন আমার কোনো ধারণা নেই, তবে আমার ধারণা পাঠক মণ্ডলী যেমন ফিউচার ফর আমেরিকায়ের শত্রুদের নিয়ে গঠিত, তেমনই গঠিত তাদের দিয়েও, যারা ১৮ জুলাইয়ের হতাশার সঙ্গে এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অতবেব আমি আশা করি যে যাদের আমি শত্রু শ্রেণীতে রাখি তারা দেখিয়ে দেবে তাদের কাছে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের এই প্রয়োগটি কতটা আত্মস্বার্থ সাধনমূলক বলে মনে হচ্ছে। তাই হোক, সময় এতটাই কম যে ফিউচার ফর আমেরিকায়ের ইতিহাসকে মিলারীয় আন্দোলনের দ্বারা প্রতিরূপায়িত আন্দোলন হিসেবে স্পষ্টভাবে শনাক্ত করা হয়নি এমন ভান করার সুযোগ নেই, এবং সময় এতটাই কম যে ওই আন্দোলনে নেতৃত্ব দিতে যে ত্রুটিপূর্ণ লাউদিকীয় মানব দূতকে উত্থাপিত করা হয়েছিল তিনি উইলিয়াম মিলারের দ্বারা প্রতিরূপায়িত নন এমন ভান করারও সুযোগ নেই।
মিলার একজন ফিলাডেলফিয়ান ছিলেন এবং আমি ১৯৭৫ সালে জগৎ থেকে অ্যাডভেন্টিজমে এসেছি, অতএব আমি একজন স্বীকৃত লাউদিকিয়ান অ্যাডভেন্টিস্ট। আমার জীবনের ইতিহাসই সে কথার সাক্ষ্য দেয়। তা সত্ত্বেও স্বর্গের দয়ালু ঈশ্বর সম্প্রতি আমাকে নির্দেশ দিয়েছেন যে তিনি এখন যে বার্তা প্রকাশ করছেন তা লিখিত আকারে লিপিবদ্ধ করে গির্জাগুলোর কাছে পাঠায়। তার সেই নির্দেশের সঙ্গে একটি প্রতিশ্রুতিও ছিল, যখন তিনি মোশি ও ইলিয়াকে পুনরুত্থিত করবেন তারা লাউদিকিয়ান হিসেবে নয় ফিলাডেলফিয়ান হিসেবে পুনরুত্থিত হবেন। মিলারাইট ইতিহাসে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল ফিলাডেলফিয়ার যুগ, কিন্তু ১৮৫৬ সালে মিলারাইটরা স্থাপন করা ভিত্তিসমূহকে প্রত্যাখ্যানের প্রক্রিয়া শুরু করলে তা শেষ পর্যন্ত লাউদিকিয়ায় রূপান্তরিত হয়। এই প্রত্যাখ্যানের শুরু হয় হাইরাম এডসনের লেখনীর মাধ্যমে প্রদত্ত আলোর নতুন বিকাশকে অগ্রাহ্য করার মধ্য দিয়ে। ৭ বছর পরে ১৮৬৩ সালে মোশির বার্তা উপস্থাপনকারী ইলিয়ার আন্দোলনকে হত্যা করা হয়। একই সময়ে আন্দোলনটিকে হত্যা করার সঙ্গে সঙ্গেই আন্দোলনের বদলে একটি গির্জা প্রবর্তন করা হয়। অ্যাডভেন্টিজমের সূচনায় মোশি ও ইলিয়াকে হত্যা করা হয়েছিল এবং অ্যাডভেন্টিজমের শেষেও তাদের আবার হত্যা করা হয়েছিল।
ভবিষ্যৎবাণীমূলক লাওদিকিয়ার সমাপ্তিক্ষণে ১৯৭৯ সালে হিদদেকেল নদীর দর্শনের সিলমোহর খোলা হয়েছিল এবং লাওদিকীয় মায়ের গর্ভে জন্ম নেওয়া এক আন্দোলনের সূচনা হয়েছিল। প্রভু অপ্রস্তুত ছিলেন না, তিনি জানতেন যে তিনি যেমনভাবে তিন স্বর্গদূতের কাজ শুরু করেছিলেন তেমনভাবেই তা সম্পন্ন করবেন। তিনি যেমন শুরু করেছিলেন তেমনই ফিলাডেলফিয়দের এক আন্দোলনের মাধ্যমে তিনি সেটির ইতি টানবেন, আর তা করতে গেলে জন্মগতভাবে লাওদিকীয় যে আন্দোলনটি ছিল তাকে বধ করে ফিলাডেলফিয় হিসেবে পুনরুত্থিত হতে হবে। এভাবে লাওদিকীয় মণ্ডলী থেকে বেরিয়ে আসা সেই আন্দোলনটি অষ্টম যে সাতের এক হয়ে উঠবে, সেই একই ইতিহাসে যেখানে ত্রিমুখী জোটও অষ্টম যে সাতের এক হয়ে উঠবে, আর ঠিক সেই একই ইতিহাসে রিপাবলিকানবাদের সিংহ অষ্টম যে সাতের এক যে মিশর ও সোদমের ওক ইজম দ্বারা বধ হয়েছিল তার পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করবে। তবে সেই ভবিষ্যৎবাণীর রেখাটি প্রবন্ধগুলিতে পরে আলোচিত হবে।
আর সমস্ত জাতি গোত্র ভাষা ও জনগোষ্ঠীর মানুষরা ৩.৫ দিন তাদের মৃতদেহ দেখবে এবং তাদের মৃতদেহ কবরগুলোতে রাখতে দেবে না, আর যারা পৃথিবীতে বাস করে তারা তাদের নিয়ে আনন্দ করবে, উল্লাস করবে এবং একে অপরকে উপহার পাঠাবে, কারণ এই দুই নবী পৃথিবীতে বসবাসকারীদের যন্ত্রণা দিয়েছিল, আর ৩.৫ দিন পর ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা নিজেদের পায়ে দাঁড়াল এবং যারা তাদের দেখল তাদের ওপর মহা ভয় নেমে এল। প্রকাশিত বাক্য ১১:৯-২১।
ফিউচার ফর আমেরিকাকে কবরস্থ করা হয়নি, যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেই রাস্তাতেই তা পড়েছিল, আর তার শত্রুরা তার আপাত মৃত্যুর উপর আনন্দ করছিল। তবু ৩.৫ দিন পর ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা নিজেদের পায়ে দাঁড়াল। সময় আর নেই, তাই ৩.৫ ১২৬০ দিন বা বছরের প্রতীক, যা প্রকাশিত বাক্য ১২:৬-১৪ পদে সেই মরুভূমিকে নির্দেশ করে
যেখানে পবিত্র স্থান ও বাহিনী পদদলিত হয়েছিল। যদি তাদের কবর দেওয়া হতো, তবে তারা এমন কোনো রাস্তায় থাকত না যেখানে তাদের পদদলিত করা যায়। ফিউচার ফর আমেরিকাকে পদদলিত করা কেবল একটি প্রতীকী সময়কাল নয়, এটি মুসার শপথ দ্বারা নির্দেশিত সাত সময় বার্তার প্রতীকী সময়কালও বটে।
আর তারা তরবারির দ্বারা নিহত হবে এবং সমস্ত জাতির মধ্যে বন্দী করে নিয়ে যাওয়া হবে, আর জিরুসালেম অন্য জাতিদের সময়পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য জাতিদের দ্বারা পদদলিত হবে। লুক 31:24।
জিরুসালেমকে তিনবার পদদলিত করা হয়েছে। প্রথমবার বাবিলের দ্বারা খ্রিস্টপূর্ব 677 সাল থেকে 627 সাল পর্যন্ত। দ্বিতীয়বারটি ছিল পৌত্তলিক রোমের দ্বারা খ্রিস্টাব্দ 603 থেকে 17 পর্যন্ত। তৃতীয়বারটি ছিল আধ্যাত্মিক রোমের দ্বারা 63 থেকে 1798 পর্যন্ত। লুক 1:5 জিরুসালেমকে অজাতীয়দের দ্বারা পদদলিত হওয়ার যে কথা চিহ্নিত করা হয়েছে তা ছিল পোপীয় শাসনের 1207 বছর। প্রকাশিত বাক্য 11, যেখানে আমরা মূসা ও এলিয়াহর সাক্ষ্য পাই, সেই সময়কালটি চিহ্নিত করেই শুরু হয়।
আর আমাকে দণ্ডের মতো একটি নল দেওয়া হল এবং সেই স্বর্গদূত দাঁড়িয়ে বললেন, উঠো এবং ঈশ্বরের মন্দির, বেদী এবং এর মধ্যে যারা উপাসনা করে তাদের মাপো, কিন্তু মন্দিরের বাইরে যে অঙ্গন আছে তা বাদ দাও এবং সেটি মাপো না, কারণ তা অইহুদীদের কাছে অর্পিত হয়েছে, আর তারা 42 মাস ধরে সেই পবিত্র নগরকে পদদলিত করবে। প্রকাশিত বাক্য 11:1-2।
যহনকে মন্দির এবং তার ভেতরের উপাসকদের পরিমাপ করতে যে আদেশ দেওয়া হয় তা 1844 সালে বিচারের সূচনাকে নির্দেশ করে, কারণ পূর্ববর্তী দুটি পদে দেখানো হয়েছে যে যহন 1844 সালের মহাহতাশার তিক্ততা অভিজ্ঞ করেছেন। এরপর তাকে জানানো হয় যে বার্তা প্রচারের কাজটি তাকে পুনরায় করতে হবে, আর 11 অধ্যায়ের প্রথম পদ জানায় যে বিচার সদ্য শুরু হয়েছে।
সময় এসে গেছে যখন যত কিছু কাঁপানো যায় সবই কাঁপানো হবে, যাতে যা কাঁপানো যায় না তা অবশিষ্ট থাকে। প্রত্যেকটি বিষয় ঈশ্বরের সামনে পর্যালোচনার জন্য আসছে, কারণ তিনি ঈশ্বরের মন্দির এবং তাতে যারা উপাসনা করে তাদের পরিমাপ করছেন। এই কথা বলেন তিনি যিনি তার ডান হাতে সাতটি নক্ষত্র ধারণ করেন, যিনি সাতটি সোনার দীপাধারের মাঝখানে চলাফেরা করেন। আমি তোমার কার্য জানি, তোমার বিরুদ্ধে আমার কিছু আছে, কারণ তুমি তোমার প্রথম প্রেম হারিয়েছ। সুতরাং তুমি কোথা থেকে পতিত হয়েছ তা স্মরণ কর এবং অনুতাপ কর এবং প্রথম কর্মগুলো কর, নচেৎ আমি শীঘ্রই তোমার কাছে আসব এবং দীপাধারটিকে তার স্থান থেকে সরিয়ে দেব। অনুতাপ কর, নচেৎ আমি শীঘ্রই তোমার কাছে আসব এবং আমার মুখের তরবারি দিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। যার কান আছে সে যেন শুনে আত্মা মণ্ডলী সমূহকে যা বলে। যে জয়লাভ করে তাকে আমি গোপন মান্না থেকে খেতে দেব এবং তাকে একটি শ্বেত পাথর দেব, আর সেই পাথরে একটি নতুন নাম লিখিত থাকবে যা কেউ জানে না, কেবল যে তা গ্রহণ করে সেই ব্যতীত। দ্য 1828 ম্যাটেরিয়ালস, কুলেই বেতলস লিখা বলছেন,
যখন যোহন 1:48 সালে তদন্তমূল বিচারের উদ্বোধন উপস্থাপন করছেন, তখন তাকে মন্দিরের প্রাঙ্গণটি বাদ দিতে বলা হয়, কারণ তা অজাতীয়দের হাতে দেওয়া হয়েছে যারা 1260 বছর ধরে পবিত্র নগরীকে পদদলিত করবে। লুক 31 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে অজাতীয়দের সময় পূর্ণ না হওয়া পর্যন্ত তারা জিরুসালেমকে পদদলিত করবে। যোহন 11 অধ্যায়ে সদ্য চিহ্নিত করেছেন যে অজাতীয়দের দ্বারা জিরুসালেম পদদলিত হওয়ার সময়কাল ছিল 533 থেকে 1800 সাল পর্যন্ত। যোহন 12 অধ্যায়ে এই সময়কালকে দুবার অরণ্য বলে উল্লেখ করেছেন, এমন এক সময় যখন পোপের আনীত নির্যাতন এড়াতে কলিশিয়া সেখানে পালিয়ে গিয়েছিল।
যখন মূসা ও এলিয়াহকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হবে যাতে 3.5 দিন ধরে তারা পদদলিত হয়, তখন জিরুসালেম পদদলিত হওয়ার পূর্ববর্তী তিনটি ঘটনাকে সেই সময়কালটির প্রতীক রূপে বোঝা উচিত। লুক 41 অধ্যায় বলা হয়েছে, অজাতীয়রা পবিত্র নগরীকে পদদলিত করবে যতক্ষণ না অজাতীয়দের সময়সমূহ পূর্ণ হয়।
এইভাবে লুক অন্য জাতিদের সময় একাধিকটির কথা চিহ্নিত করেন, কিন্তু আমরা জানি যে অন্য জাতিদের সময় পূর্ণ হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। প্রথম অন্য জাতিদের সময় শুরু হয় খ্রিস্টপূর্ব 1036 সালে, যখন আসিরিয়া ইসরায়েলের উত্তর রাজ্যকে পদদলিত করেছিল।
সেই পদদলন একটি পৌতলিক শক্তির দ্বারা পদপিষ্ট করার পর্যায়ের সূচনা করে এবং তা ৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তখন পোপ তন্ত্র সেই কাজটি গ্রহণ করে ১৭৯৮ পর্যন্ত চালিয়ে যায়। পৌতলিকতা আক্ষরিক ইসরায়েলকে ছত্রভঙ্গ ও পদদলিত করেছিল, আর পোপ তন্ত্র আত্মিক ইসরায়েলকে ছত্রভঙ্গ ও পদদলিত করেছিল। অন্য জাতিদের সময়সমূহ হল লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ২৫২০ বছরের প্রতিরূপ, যা পদদলনের দুইটি পর্যায়কে নির্দেশ করে। প্রথমটি সম্পন্ন হয়েছিল পৌতলিকতার দ্বারা, আসিরিয়া, তারপর বাবিল, তারপর পৌতলিক রোমের মাধ্যমে। এরপর মিলার যে পবিত্র ভবিষ্যৎবাণীমূলক কাঠামো ব্যবহার করেছিলেন, তাতে তিনি যে দ্বিতীয় উজাড়কারী শক্তিকে শনাক্ত করেছিলেন তা ছিল পোপতন্ত্র। এটি ১৭৯৮ পর্যন্ত সেই পদদলন চালিয়ে যাবে। পৌত্তলিকতা ও পোপতন্ত্র উভয়ের দ্বারা যে পদদলন, এই বিষয়টি সেই স্বর্গীয় সংলাপে উত্থাপিত প্রশ্ন, যেখান থেকে যে উত্তর বেরিয়ে আসে সেটিই অ্যাডভেন্টবাদের ভিত্তি ও কেন্দ্রীয় স্তম্ভ।
তখন আমি একজন পবিত্রজনকে কথা বলতে শুনলাম, আরেক পবিত্রজন সেই নির্দিষ্ট পবিত্রজনকে, যিনি বলছিলেন, বললেন, দৈনন্দিন বলিদান ও বিধ্বংসের অপরাধ বিষয়ে এই দর্শন কতকাল থাকবে, যাতে পবিত্র স্থান ও সেনাবাহিনী উভয়কেই পদতলে পদদলিত হওয়ার জন্য সোপর্দ করা হয়। আর তিনি আমাকে বললেন, ২৩০০ দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান শুদ্ধ করা হবে। দানিয়েল ৮:১৩-১৪।
দেবদূত গ্যাব্রিয়েল ও অন্যান্য দেবদূতরা মিলারকে বুঝিয়েছিলেন যে দেইলি পৌত্তলিকতাকে বোঝায় এবং ট্রান্সগ্রেশন অফ ডেসোলেশন পোপতন্ত্রকে বোঝায়। পৌত্তলিকতা ও পোপতন্ত্র উভয়ই পবিত্র স্থান ও সৈন্যদলকে পদদলিত করবে। সুতরাং লুক যে অন্য জাতিদের টাইমস উল্লেখ করেছেন তা হল ১২৬০ বছরের দুইটি পদদলনের সময়কাল, যা মিলিয়ে লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ৭ টাইমস। ১৮৮৩ সালে মোশের শপথের বার্তা এবং মোশের বার্তা উপস্থাপনকারী দূত এলিয়া উভয় নিহত হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর মোশের বার্তা এবং দূত এলিয়া উভয়ই পুনরুত্থিত হয়েছিল। এলিয়া যখন আবার মোশের বার্তা প্রচার করলেন, তারপর উভয়কেই হত্যা করা হয় এবং রাস্তার ওপর ফেলে রেখে ১২৬০ দিন কবর দেওয়া হয়নি। এটি দানিয়েল যে মোশের শপথ বলে অভিহিত করেছেন সেই ৭বার বার্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। মিলার ও মিলারাইটদের দ্বারা প্রতিরূপিত মোশের এলিয়া বার্তাটি যে আন্দোলন ও দূত পুনরাবৃত্তি করে, তারা শেষ পর্যন্ত পায়ে দাঁড়াবে এবং পুনরুত্থিত হবে।
আর ৩.৫ দিন পরে ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা পায়ে দাঁড়াল, আর যারা তাদের দেখল তাদের ওপর মহাভয় নেমে এল, আর তারা স্বর্গ থেকে একটি উচ্চ কণ্ঠস্বর শুনল যা তাদের উদ্দেশ্যে বলল, এখানে উঠে এসো। আর তারা মেঘের মধ্যে স্বর্গে উঠে গেল এবং তাদের শত্রুরা তাদের দেখল। প্রকাশিত বাক্য ১১:১১-১২।
আমরা পরবর্তী নিবন্ধে এই সত্যটি আলোচনা করব।